রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا নারীবাদ চলে গেছে, চলার পথে রেখে গেছে কিছু নিঃসঙ্গ বৃদ্ধাকে। স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন মেয়ের কাছে নারীবাদ মার্কেটিং করা, নারীবাদকে বিক্রি করা যতটা সহজ, 40 বছর পেরিয়ে যাওয়ার পর একজন নারীর কাছে নারীবাদ বিক্রি করা ততটাই কঠিন। কারণ 40 পেরিয়ে যাওয়ার পর একজন নারী যখন তার জীবনের একটি বিরাট অংশ বা বেশিরভাগ অংশ এক্সপিরিয়েন্স করে ফেলে, তখন সে নারীবাদী তত্ত্বগুলোর অসারতা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখলে সহজেই বুঝতে পারে, তাকে আলাদা করে ব্যাখ্যা করে বোঝানোর দরকার হয় না। নারীবাদ বহু মানুষের পারিবারিক জীবনকে ধ্বংস করেছে এবং উপহার দিয়েছে কষ্টকর একাকী নিঃসঙ্গ জীবন। এই প্রসঙ্গে আজকের পর্বে আমরা একসাথে বেশ কিছু বাস্তব ঘটনা উল্লেখ করতে যাচ্ছি। কিছুদিন আগেই আমাদের দেশে একটি জাতীয় দৈনিকে এই শিরোনামে একটি প্রতিবেদন এসেছিল, সেখানে লেখা হয়েছিল, সন্তানদেরকে শিক্ষিত করে নিঃসঙ্গ হচ্ছেন বাবা মা। একদিকে যেভাবে উচ্চশিক্ষা নিতে গিয়ে অনেক সন্তান পাড়ি দিচ্ছেন বিদেশে, আবার সাধারণ ঘরের অনেক সন্তানরা তারাও শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাচ্ছেন মধ্যপ্রাচ্য কিংবা পৃথিবীর অন্যান্য দেশে। আবার যারা দেশে থাকছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের অনেকেরই গন্তব্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় জেলা শহরে। এরপর আর নিজেদের বাড়িতে ফিরে আসা হচ্ছে না, আজকালকার ভাষায় বলা হচ্ছে সেটেল হচ্ছেন বিদেশে কিংবা অমুক শহরে। এদিকে বৃদ্ধ বয়স্ক পিতামাতা হয়ে পড়েছেন একা। ছেলেরা প্রতিষ্ঠিত, এটা নিয়ে তারা গর্ব করছেন ঠিকই, কিন্তু একাকিত্বের দীর্ঘ নিঃশ্বাস ঠিকই টের পাওয়া যাচ্ছে তাদের কথায়। সারা বছর তারা অপেক্ষায় থাকেন বছরের কখন একটা ছুটি আসবে, আর সেই ছুটিতে ছেলেমেয়েরা নাতি নাতনিরা বাড়িতে আসবে। বৃদ্ধ পিতামাতার একাকিত্বের অনেক গল্পই কম বেশি আমাদের জানা, কিন্তু আমাদের প্রশ্ন করা উচিত, আমাদের জীবনটা এভাবে ডিজাইন করে দিল কে? হাজার বছর ধরে মানুষের জীবন তো এই ধরনের ছিল না। গত 100 বছরে বিশ্বব্যাপী কিছু পরিবর্তন, বিশেষ করে আরও সুনির্দিষ্টভাবে বললে গত 50 বছরে বিশ্বব্যাপী মানুষের লাইফস্টাইলে, চিন্তা চেতনায় যেসব পরিবর্তন এসেছে তার অন্যতম একটি বহিঃপ্রকাশ হচ্ছে এই বৃদ্ধ মানুষদের নিঃসঙ্গ জীবন। এবার এমনই একটি গল্প শোনা যাক, একজন বৃদ্ধা মহিলার গল্প যার বয়স 72 বছর। এই ঘটনাটি বর্ণনা করেছেন উম্মে খালিদ, যিনি ড্যানিয়েল হাকিকাতজুর সহধর্মিনী। আর ড্যানিয়েল হাকিকাতজু সম্পর্কে আমরা সবাই জানি, যিনি সমকালীন সময়ে বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় দাওয়াতের কাজ করছেন, হাফিজাহুল্লাহ। উম্মে খালিদ যে ঘটনাটি বর্ণনা করেছেন তার সার কথা এবার আমরা বর্ণনা করছি। তিনি বলেন, গত রাতে আমি একজন মুসলিম মহিলার সাথে দীর্ঘ সময় কথা বলছিলাম ফোনে। তার কাছ থেকে আমি এমন একটি কাহিনী শুনলাম যা শুনে আমি একেবারে স্তম্ভিত। সেই মুসলিম মহিলা থাকতেন বোস্টনের একটি বাড়িতে। সেই বাড়িতে আরও 3 জন অমুসলিম থাকতেন। তারা হলেন 30 বছরের একজন মহিলা, 38 বছরের একজন পুরুষ আর 72 বছরের বৃদ্ধা একজন মহিলা। প্রত্যেকে আলাদা আলাদা কক্ষে থাকতেন, 3তলা বাড়ির বিভিন্ন কক্ষে। সেই বাড়িতে রান্নাঘর আর বাথরুম ছিল একটাই, ফলে সেগুলো শেয়ার করতে হতো, যেটা ছিল দোতলায়। 38 বছর বয়সের সেই পুরুষ ব্যক্তি, তিনি কোনো ব্যক্তিগত সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন। আর 30 বছরের সেই মহিলাটি 2টি চাকরি করতেন, ডাবল জব করতেন, প্রায় কখনোই বাড়িতে থাকতেন না। সেই 3জনের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছেন 72 বছরের সেই বৃদ্ধা, যার নাম সুজান। তিনি সেই বাড়ির 3তলায় একাই থাকতেন। আগেই বলা হয়েছে সেই বাড়িতে বাথরুম ছিল শুধুমাত্র 2তলায়। বৃদ্ধা সুজান বয়সের ভারে একেবারে কুঁজো হয়ে এসেছেন, পিঠ নুয়ে এসেছে, শারীরিকভাবে খুবই দুর্বল, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ঠিকমতো হাঁটতেও পারেন না, একেবারে কুঁজো হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে তাকে হাঁটতে হয়, একটা লাঠি ধরে কোনো মতে হাঁটাহাঁটি করেন। তার সেই 3তলা রুম থেকে নিচে নেমে এসে 2তলায় বাথরুমে যাওয়া আবার বাথরুমের কাজ শেষ করে রুমে ফিরে যাওয়া, এটা যেন প্রতিদিনের একটা যুদ্ধ। কিন্তু এখানেই শেষ নয়, বার্ধক্য এবং কিছু অসুস্থতার কারণে তিনি নিজের পেশাবের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। কিছুদিন আগের কথা, ইনফেকশনের কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিকভাবে এই দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে তিনি চেম্বার পট বা পটি ব্যবহার করেন, মানে সোজা কথায় ঘরের ভিতরেই তাকে মলমূত্র ত্যাগ করতে হয়। একটা প্লাস্টিকের জগের মাথাটা কেটে নিয়ে তিনি সেটাকে একটা ইউরিনাল বানিয়ে ব্যবহার করেন। এরপর সেই পাত্রটা ধরেন এক হাতে, আরেক হাতে ধরেন লাঠি। এরপর সেই লাঠিতে ভর করে আরেক হাতে সেই পাত্রটা ধরে কাঁপতে কাঁপতে কোনো মতে তিনতলা থেকে দুইতলায় নেমে আসেন। এরপর টয়লেটে গিয়ে সেই পাত্রটা পরিষ্কার করেন। একবার চিন্তা করলেই বুঝতে পারবেন এই কাজ কতটা দুঃসাধ্য একজন 72 বছর বয়স্কা অসুস্থ বৃদ্ধা মহিলার জন্য। ফলে কি ঘটতে পারে সেটা আপনার নিজেরাই অনুমান করতে পারেন। সুজান এই কাজ করতে পারেন না। প্রতিদিন একই ঘটনা ঘটে। বাথরুমে যাওয়ার পথে হাত থেকে পাত্রটা পড়ে যায়, আর মেঝেতে পেশাব পায়খানা ছড়িয়ে পড়ে, সেগুলো কাপড়ে লেগে যায়, সিঁড়িতে ছড়িয়ে পড়ে। এভাবে ছড়াতে ছড়াতে সেই বৃদ্ধা যখন কোনো মতে কোনো দিন দোতলার বাথরুমে গিয়ে পৌঁছান, সেদিনও ঠিকমতো সেই মলমূত্রগুলো বাথরুমের কোমোডে ফেলতে পারেন না, সারা বাথরুমের সমস্ত জায়গায় সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই বৃদ্ধা মহিলাকে একদিক থেকে ভাগ্যবান বলতেই হবে, কারণ বয়সের কারণে তার ঘ্রাণশক্তি নষ্ট হয়ে গেছে, তাই কোনো দুর্গন্ধ টের পান না। কিন্তু ওই বাড়িতে যদি কেউ প্রবেশ করেন, তাহলে বাড়িতে ঢোকার আগেই তীব্র কটু দুর্গন্ধ পেয়ে যান। সেই দুর্গন্ধ এতটাই তীব্র যা কিনা বাড়ির মেইন গেট ছাড়িয়ে আরও কিছু দূর পর্যন্ত ছড়িয়ে যায়। পেশাবের তীব্র উৎকট দুর্গন্ধ। সেই বাড়িতে মোট 4 জন থাকতেন, যাদের একজন ছিলেন সেই মুসলিম মহিলা যিনি ফোনে উম্মে খালিদের কাছে এই ঘটনা বর্ণনা করছেন, যা সম্পর্কে আমরা শুরুতেই বলেছি। সেই মুসলিম মহিলা মাঝে মাঝে সেই বৃদ্ধা সুজানকে সাহায্য করতেন, তাকে পরিষ্কার করে দিতেন, ঘর পরিষ্কার করে দিতেন, মপিং করে দিতেন। যতদিন সেই বাড়িতে ছিলেন তিনি প্রতিদিনই প্রায় তাকে সাহায্য করতেন, টয়লেট পরিষ্কার করে দিতেন, নিজ দায়িত্বে কিছুদিন পরপর সুজানের বিছানার চাদর পাল্টে দিতেন। মাঝে মাঝে তো বিছানাতেও তাকে মলমূত্র ত্যাগ করতে হতো, চাদরেও পেশাব হয়ে যেত। এখন এই ঘটনা এ পর্যন্ত শুনে আমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, সেই 72 বছর বয়স্কা বৃদ্ধা, তার ছেলে মেয়ে কোথায়, স্বামী কোথায়? বেশিরভাগ মানুষের মনে এটাই হবে প্রথম প্রশ্ন। উম্মে খালিদ বলেন, আমিও সেই প্রশ্ন করেছিলাম ওই মুসলিম মহিলাকে। তিনি জবাব দিলেন, সেটা আরেকটা অবিশ্বাস্য কাহিনী, ক্রেজি কাহিনী। অনেকদিন আগের কথা, তখন সুজান বিয়ে করেছিল, 7 বছর তার সংসার টিকেছে। এরপর দেখা গেল তার স্বামী একজন সমকামী বা গে, ফলে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর সুজান আর বিয়ে করেনি, তাই তার কোনো সন্তানও হয়নি। উম্মে খালিদ অবাক হয়ে বললেন, বলো কি, তাহলে এত দীর্ঘ জীবন নিয়ে বাকি জীবন সে করলোটা কি? সেই মুসলিম মহিলা জবাব দিয়ে বললেন, কি আর করবে, পড়ালেখা করেছে, চাকরি বাকরি করেছে, জব করেছে, একটার পর একটা ডিগ্রি নিয়েছে, উচ্চশিক্ষা অর্জন করেছে, পেশাগত যোগ্যতা অর্জনের জন্য যা যা করা দরকার সবই করেছে। সুজান ছিল একজন রেজিস্টার্ড নার্স, বোস্টনের একটা বিরাট হসপিটালে বহু বছর চাকরি করেছে, এরপর পিএইচডি নিয়েছে সাইকো অ্যানালাইসিসে, নিজে অনেক বছর প্র্যাকটিস করেছে, বহু রোগী দেখেছে। এই ব্যস্ততা এটাই ছিল তার জীবন। একটা সময় পর্যন্ত, একটা বয়স পর্যন্ত জীবন এভাবেই চলতে থাকে, ঘড়ির কাঁটা দেখে ব্যস্ত জীবন। সুজান বলতো, ইট ওয়াজ ফান, এই জীবন নাকি খুব আনন্দের ছিল। কিন্তু এই সুখ খুব বেশি দিন টিকল না, ধীরে ধীরে বয়স বাড়ল, বার্ধক্য চলে এলো, স্বাস্থ্য খারাপ হতে লাগলো। এরপর এক ধরনের রোগ হলো যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে স্কোলিওসিস। এছাড়া সুজানের প্রচুর সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, ফলে ফুসফুসে সমস্যা দেখা দিল। এরপর এলো ব্লাডারের সমস্যা, পেশাবের ইনফেকশন ইত্যাদি। সংক্ষেপে বলতে গেলে এটাই হচ্ছে তার কাহিনী। এখন এই বৃদ্ধ বয়সে, 72 বছর বয়সে, নিজের হাতে পেশাবের কোটা নিয়ে, অর্থাৎ ইউরিনাল নিয়ে, তাকে প্রতিদিন যেতে হচ্ছে বাথরুমে, কুঁজো হয়ে এক হাতে লাঠিতে ভর করে। এটাই হচ্ছে তার জীবন। ঘটনা এ পর্যন্ত শুনে উম্মে খালিদ বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন, তার তো একজন সার্বক্ষণিক সেবিকা দরকার, নার্স দরকার, কারো উচিত তাকে সাহায্য করা, এভাবে তো একটা মানুষ নিজের মতো একাকি থাকতে পারে না। বুঝলাম তার স্বামী সন্তান নেই, পরিবারের কেউ নেই, কিন্তু চাইলেই তো সে কোনো নার্সিং হাউসে গিয়ে থাকতে পারত, কেয়ার সেন্টারে গিয়ে থাকতে পারত। সেই মুসলিম মহিলা জবাব দিয়ে বললেন, সুজানের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। বেশ কয়েকবার এর আগে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় নার্সিংহোমে থাকার চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও সেখানকার পরিবেশের সাথে কেন জানি তিনি মানিয়ে নিতে পারেন না, এক ধরনের আতঙ্ক অনুভব করেন। আসল ব্যাপারটা হচ্ছে, কেয়ার সেন্টার বা নার্সিং সেন্টারে প্রতিদিন অপরিচিত লোকজন এসে ডিউটি করে যাবে, তাকে দেখাশোনা করে যাবে, একেবারে অচেনা লোকজন। এই শেষ বয়সে গিয়ে এটা যেন একটা রাষ্ট্রীয় এতিমখানার মধ্যে ভর্তি হওয়ার মতো ব্যাপার। এইটুকু শুনে উম্মে খালিদ বললেন, এবার আমি বিষয়টা বুঝতে পারলাম। এই বৃদ্ধ বয়সে তিনি আসলে যে মানসিক সাপোর্ট বা মমতা চাচ্ছিলেন সেটা সেই সব কেয়ার সেন্টারে গিয়ে মিলবে না। সেখানে কিছু মানুষ হয়তো ডিউটি করতে এসে প্রতিদিন তাকে কিছু সাহায্য করবে ঠিকই, কিন্তু প্রতিদিন আসবে নতুন চেহারা, নতুন মানুষ, অচেনা কিছু লোকজন, তারা তাদের মতো ডিউটি করে চলে যাবে। সুজান তাদের নাম জানেন না, তারা সুজানকে চেনে না, তাদের সাথে কথা বলার কিছু নেই, ইমোশনাল কোনো ইন্টারঅ্যাকশন নেই। কথা প্রসঙ্গে সেই মুসলিম ভদ্রমহিলা আরেকটা কথা জানালেন। তিনি বললেন, সুজান একবার একজন সঙ্গী জোগাড় করার চেষ্টা করেছিলেন, ডেট করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই বৃদ্ধা বয়সে 70-এর উপরে একজন বৃদ্ধা মহিলা কে তার সঙ্গী হতে চাইবে? উম্মে খালিদ জানতে চাইলেন, তুমি চলে আসার পর এখন তাকে দেখাশোনা করছে কে? সেই মুসলিম মহিলা হতাশ হয়ে বললেন, আমি জানি না, যতদিন আমি ছিলাম সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে খাবার বানিয়ে দিয়েছি, যতটা পেরেছি আমার খাবারে তাকে সাথে নিয়েছি। সেই বৃদ্ধা নিজের ঔষধের কথা মনে রাখতে পারতেন না, আমি যতটা পেরেছি সাহায্য করেছি। একদিনের ঘটনা, স্বাস্থ্য পরীক্ষার জন্য স্টুল স্যাম্পল পাঠানো দরকার ছিল, বৃদ্ধা মহিলা সেই দিনের কথা ভুলেই গিয়েছিলেন, তখন আমি তার স্যাম্পল নিয়ে স্থানীয় ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছিলাম। উম্মে খালিদের সাথে সেই মুসলিম মহিলার ফোন আলাপে আরও কয়েকটি দিক উঠে আসলো যেগুলো বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, সেই বাড়িতে আরও কয়েকজন মানুষ ছিল, কিন্তু সেই বৃদ্ধা সুজানের ব্যাপারে তাদের কোনো ভ্রূক্ষেপই ছিল না। তারা যে একেবারে খারাপ মানুষ এমনটাও নয়, কিন্তু তারা সেই বৃদ্ধা মহিলার ব্যাপারে কতটুকু বা কী করতে পারত, কারণ প্রত্যেকেই নিজের সময় নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত। সেই তিনতলা বাড়িতে থাকা একজন 70 বছর বয়সের বৃদ্ধা মহিলার কী দরকার, তার কী সাহায্য লাগবে, সেটা দেখার মতো অবসর তাদের হাতে নেই। উম্মে খালিদ অবাক হয়ে বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই বাড়িতে এত উৎকট দুর্গন্ধ, এটা টের পেয়েও তারা কিভাবে তাকে সাহায্য না করে থাকতে পারে? সেই মুসলিম মহিলা জবাব দিয়ে বললেন, এটাই ঘটছে, প্রত্যেকেই ব্যস্ত নিজের দুনিয়া নিয়ে, রাত দিন ব্যস্ত। যে পুরুষ লোকটা সেই বাড়িতে থাকে, সে একটা ফ্যাশনের দোকানে সেলসম্যানের চাকরি করে, রাতে শুধুমাত্র বাড়িতে এসে ঘুমাতে যায়, দরজা বন্ধ করে ঘুমাতে যায়, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কম বেশি সবারই একই কাহিনী, সারাদিন ব্যস্ত সময় কাটানোর পর কারো এতটুকু এনার্জি থাকে না যে বাড়িতে একজন বৃদ্ধা মহিলা আছে এবং তার কক্ষ থেকে পেশাবের দুর্গন্ধ আসছে নাকি কী আসছে সেদিকে খেয়াল করার মতো সময় শক্তি থাকে না। সেই মুসলিম মহিলা বললেন, আমি তাদের একজনের অবস্থা সম্পর্কে কম বেশি জানি, প্রত্যেকেই আলাদা, বাধ্য হয়ে একজনকে আরেকজনকে উপেক্ষা করতে হয়, সবাই নিজ নিজ উপায়ে টাকা পয়সা কামানোর চেষ্টায় ব্যস্ত। কেউ সুখ তালাশ করছে বিয়ারের ক্যানে চুমুক দিয়ে, অথবা নাইট ক্লাবে উইকেন্ডে সময় কাটিয়ে, অথবা মদ সিগারেটে মত্ত হয়ে, আবার কেউ সময় কাটাচ্ছে সিনেমা দেখে, ইউটিউব নেটফ্লিক্স ব্রাউজিং করে, অথবা কেউ খাচ্ছে ডিপ্রেশন আর অ্যাংজাইটির ওষুধ। এসবের মাধ্যমে সবাই চাচ্ছে বাস্তবতাকে এড়িয়ে যেতে, নিঃসঙ্গ জীবনের দুঃখ কাটাতে, শূন্যতার অভাব যদি কোনো কিছু দিয়ে পূরণ করা যায় আর কি। নিঃসন্দেহে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এটাই হচ্ছে মডার্নিটি, উন্নতি, এনলাইটেনমেন্ট, এম্পাওয়ারমেন্ট, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, আর বর্তমানে নারীবাদের ডিজাইন করে দেওয়া জীবনের একটি খণ্ডচিত্র। 70 বছরের ঊর্ধ্ব একজন বৃদ্ধা মহিলা একাকী জীবন কাটাচ্ছেন একটি বাড়িতে, যেখানে তার দুঃখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, কোনো পরিবার নেই, স্বামী নেই, সন্তান নেই, সারা বাড়িতে ছড়িয়ে আছে উৎকট পেশাবের দুর্গন্ধ। কয়েকজন মানুষ যদিও সেই বাড়িতে আছে, কিন্তু তারা তার দিকে ফিরেও দেখে না। মাঝে নিতান্ত দয়াপরবশত হয়ে সেই মুসলিম মহিলা কয়েকদিন তাকে দেখাশোনা করেছিল, সাহায্য করেছে, এরপর সেও চলে গেছে অন্যত্র। এখন সেই বৃদ্ধা মহিলা একাকী জীবনে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে পারে, আমার এতদিনের দীর্ঘ নার্সিং ক্যারিয়ার, আমার এত ডিগ্রি, পিএইচডি, কোনো কিছুই তো এই বৃদ্ধ বয়সে আমার কোনো কাজে আসছে না, ভুলটা তাহলে কোথায় ছিল আমার? যদি আপনি একজন দয়ালু মুসলিম হয়ে থাকেন, এই কাহিনী শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে, আপনার কান্না পেতে পারে, আপনি হয়তো ভাবতে পারেন আমরা ভাগ্যবান, আমাদের দেশে নারীদের জীবন এখনও এতটা শোচনীয় হয়নি। হ্যাঁ, এই কথা কিছুটা সত্যি। মুসলিম নারীদের ইতিহাসের দিকে ফিরে তাকালে, একেবারে সাম্প্রতিক সময়, আধুনিক এই মডার্ন সময়টা বাদ দিলে, ইতিহাসে কখনোই মুসলিম নারীদেরকে এই ধরনের দুর্ভাগ্যময় সময় কাটাতে হয়নি। আমাদের নানি দাদিরা আনন্দে ভরা শেষ জীবন কাটিয়েছেন। তারা শেষ জীবন কাটিয়েছেন ঘর ভর্তি নাতিনাতনি আর ছেলে মেয়েদের মাঝে। সুজান যদি ইসলামী জীবনের নিয়মকানুন মেনে চলত, নিঃসন্দেহে তার যত্ন নেওয়ার মতো মানুষের অভাব হতো না। তার একটি পারিবারিক জীবন থাকত, উষ্ণ মমতা এবং ভালোবাসা থাকত, প্রিয়জনের সংস্পর্শ থাকত। কিন্তু এই পরিস্থিতি মুসলিম অমুসলিম নির্বিশেষে দিন দিন সবার জন্যই কেমন যেন পাল্টে যাচ্ছে। একদিকে শিশু সন্তানরা বঞ্চিত হচ্ছে মায়ের স্নেহ থেকে, ছোট বয়স থেকেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডে কেয়ার সেন্টারে অথবা বাসায় রেখে দেওয়া হচ্ছে কাজের মানুষের হাতে। স্বামী স্ত্রী প্রত্যেকেই নিজের কাজ নিয়ে ব্যস্ত, প্রত্যেকেই সারাদিন আলাদা সময় কাটাচ্ছে, রাতে কোনো মতে শুধু বাড়িতে এসে ঘুমানো। চিন্তা করলে দেখা যায়, এভাবে এখনও পরিবারটা শুধুমাত্র টিকে আছে পুরনো ঐতিহ্যের কারণে, কেবল নামে মাত্র টিকে আছে, কিন্তু বাস্তবে পরিবারের কেউই কাউকে সময় দিতে পারছে না। ফলে পারস্পরিক বন্ধনগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে পারস্পরিক নির্ভরশীলতার সেই মায়াময় বন্ধনগুলো। ভয়ানক শীতল নিঃসঙ্গতা এসে গ্রাস করছে এই যুগের নারী পুরুষ নির্বিশেষে সবাইকে। সুজানের এই ঘটনার মতো আরও বেশ কিছু ঘটনা আমরা এই পর্বে উল্লেখ করতে যাচ্ছি এবং এই ঘটনার শিক্ষাগুলো পয়েন্ট আকারে আজকের পর্বের শেষ দিকে আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। নিঃসঙ্গ জীবনের আরেকটি বাস্তবতা হচ্ছে জাপানের বৃদ্ধ বৃদ্ধাদের নিঃসঙ্গ জীবন এবং একাকী মৃত্যু, কোডোকোশি। কোডোকোশি এই শব্দটা এতটাই ব্যবহৃত হচ্ছে যে বর্তমানে এটা ইংরেজি অভিধানে ঢুকে গেছে। এই শব্দের অর্থ হচ্ছে জাপানে যারা নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করে, সেই মৃত্যুকে জাপানি ভাষায় বলা হয়ে থাকে কোডোকোশি। মৃত্যুর আগেই বুড়ো বুড়িরা অগ্রিম টাকা পেমেন্ট করে যাচ্ছেন, যেন মরে যাওয়ার পর যখন তাদের মৃত্যুর খবরটা জানার মতো কেউ থাকবে না, কবে কে কোন দিন খোঁজ পাবে, এরপর এসে সেই পচা গলা লাশ সরিয়ে নিতে হবে দাফনের জন্য। আর তখন দুর্গন্ধে টিকতে না পেরে কেউ বাধ্য হবে এই লাশ দাফনের কাজে পেমেন্ট করতে। এই অপেক্ষায় যেন থাকতে না হয়, সেই জন্য মৃত্যুর আগেই জাপানের বুড়োবুড়িরা অগ্রিম টাকা পেমেন্ট করে যাচ্ছেন। ঐতিহ্যগতভাবে জাপানের মানুষদের জীবনযাত্রার দিকে তাকালে দেখা যায়, পারিবারিক জীবন, পারিবারিক মূল্যবোধ এবং ট্র্যাডিশনাল জেন্ডার রোল, এগুলোই চলে এসেছে যুগ যুগ ধরে। কিন্তু ঠিক কোন কারণে তাদের জীবনে এত আমূল পরিবর্তন এলো এবং কোন সময় থেকে এই পরিবর্তনের সূচনা হলো, কয়েক মিনিট পরেই ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নের জবাব জানব। তবে তার আগে কিছু চিত্র তুলে ধরা যাক। প্রতি বছর জাপানে হাজার হাজার মানুষ নিঃসঙ্গ অবস্থায় একাকী মৃত্যুবরণ করে। প্রশ্ন হতে পারে, ওদের পরিবার কোথায়, পারিবারিক জীবন কোথায়, কেন নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করতে হচ্ছে ওদেরকে? এমনই একজনের ঘটনা শোনা যাক। তার নাম হারুকি ওয়াতানাবে, আমরা তাকে হারুকি নামেই বর্ণনা করছি। প্রায় তিন মাস আগে তিনি তার অ্যাপার্টমেন্টে জাপানের ওসাকায় নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। কয়েক সপ্তাহ ধরে তার দেহ, তার লাশ পচে গলে কম্পোস্ট হতে থাকে। 60 বছর বয়সী হারুকি একেবারে অশীতিপর বৃদ্ধ ছিলেন না, আর একেবারে দরিদ্রও ছিলেন না। কিন্তু তার কোনো বন্ধুবান্ধব ছিল না, কোনো চাকরি ছিল না, পরিবার ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল বটে, কিন্তু কেউ তার খোঁজ খবর নেয়নি। ছেলের সাথে শেষবার ফোনে কথা হয়েছিল সেটা প্রায় 1 বছরের আগের কথা, এরপর আর কোনো কথা হয়নি। মৃত্যুর পর তার লাশ 3 মাস ধরে একাই পড়ে থাকে সেই ফ্ল্যাটে। এই 3 মাসের মধ্যে একবারও কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার অবস্থা জানতে যায়নি, যত্ন নেয়নি। মৃত্যুর 3 মাস পর অবশেষে তার ফোন নাম্বারে একটা কল আসলো। সেই কলটাও তার খোঁজ নেওয়ার জন্য কেউ করেছে এমন নয়, বরং বাড়িওয়ালা ফোন দিয়েছিল ভাড়ার টাকা পরিশোধের জন্য। এর আগ পর্যন্ত ব্যাংক থেকে টাকা পরিশোধ হতে থাকতো, কিন্তু ব্যাংকে টাকা ফুরিয়ে যাওয়ার পর বাড়িওয়ালা যখন আর বাড়ি ভাড়া পাচ্ছিল না, তখন সে বারবার ফোন দিতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না দেখে বাড়িওয়ালা রেগে গেল এবং অনেক দূর থেকে গাড়ি চালিয়ে সেই ফ্ল্যাটে আসলো। ফ্ল্যাটে প্রবেশ করার আগেই বাড়িওয়ালা বুঝতে পারলো ঘটনা কী ঘটেছে। দূর থেকে উৎকট বোটকা দুর্গন্ধ আসছিল। বাজে দুর্গন্ধ যে কত রকমের হতে পারে, এটা যেন সেখানে না আসলে তিনি জানতেনই না। দূর থেকে কটু দুর্গন্ধ, ঘরের যত কাছাকাছি আসতে লাগলেন, লাশের পচা গোলা গন্ধের সাথে শুকিয়ে যাওয়া ইউরিনের গন্ধ, সেগুলোর সাথে লেপটে গেছে বিছানার চাদর, পচে গলা খাবারের দুর্গন্ধ, রুমের বদ্ধ আবহাওয়া, দম বন্ধ করা এক পরিবেশ। বাড়িওয়ালা দূর থেকে বুঝতে পারলেন ভেতরে কী ঘটেছে। ভেতরে লোকটা নিঃসন্দেহে মারা গেছে। এই ধরনের ঘটনা জাপানে প্রচুর ঘটে, তাই দরজা খুলে ভেতরে দেখার কোনো আগ্রহ বোধ করলেন না তিনি। আর নিজে থেকে সেই লাশ সরানো, ঘরটা পরিষ্কার করা, এটা তো আরও অনেক পরের ব্যাপার। এই যে লোকটা একাকী মারা গেল, তার প্রতি কোনো দয়া মায়া অনুভব করা দূরে থাকুক, বাড়িওয়ালার বিরক্তি আরও বেড়ে গেল এই কারণে যে এই লাশটা, এই মৃতদেহটা এখন সরাবেন কিভাবে, এটা তো আরেক ঝামেলা। নিয়মতান্ত্রিকভাবে তিনি প্রথমে পুলিশকে জানালেন, এরপর বেশ কিছু সময় ইন্টারনেটে ব্রাউজিং করার পর যারা এই ধরনের মৃতদেহ পরিষ্কারের কাজ করে দেয় তাদের সন্ধান পেলেন। তাদেরকে জানানো হলো সেখানকার লোকজন এসে হারুকির ফ্ল্যাট পরিষ্কার করতে লাগলো। তারা এসে সেখানে নানা রকমের জিনিসপত্র দেখল, কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র থাকলেও সেই নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণকারী মৃত ব্যক্তির কাছে পরিবারের কারো পাঠানো কোনো একটা চিঠি, কোনো পোস্টকার্ড, কোনো ফ্যামিলি ফটোগ্রাফ, এই ধরনের কিছুই পাওয়া গেল না। পারিবারিক জীবনের বিন্দুমাত্র ছাপ সেই কক্ষে ছিল না। সরকারি হিসেবে প্রতি বছর প্রায় 4,000 মানুষ এভাবে জাপানে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যার পরিমাণ আরও অনেক বেশি, প্রতি বছর প্রায় 30,000 মানুষ। জাপানি ভাষায় এই ধরনের মৃত্যুকে বলে কটোকোশি, এবং আমরা আগেই বলেছি এই শব্দটা এত বেশি ব্যবহৃত হচ্ছে যে এখন এটা ইংরেজি অভিধানেও ঢুকে গেছে। শুরুতেই আমরা প্রশ্ন রেখেছিলাম যে ঐতিহ্যগতভাবে জাপানিরা পারিবারিক মূল্যবোধের ব্যাপারে এবং ট্র্যাডিশনাল জেন্ডার রোলের ব্যাপারে খুবই রক্ষণশীল ছিল, কিন্তু হঠাৎ তাদের এই জীবন পরিবর্তন হয়ে গেল কেন? যুগ যুগ ধরে জাপানে পুরুষেরা পরিবার প্রধানের দায়িত্ব, উপার্জনের দায়িত্ব এগুলো পালন করে এসেছে, আর মেয়েরা দেখে এসেছে ঘর সংসার আর সন্তানাদি। কিন্তু এই অবস্থা এখন আর নেই, সর্বত্র নারীবাদের উত্থান আর কথিত ইকুয়ালিটির ছোঁয়া লেগেছে, ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে গেছে। শুধু বৃদ্ধ নয়, বরং যুবক বয়সী মানুষেরাও বাধ্য হচ্ছে একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে, যে কারণে 2021 সালে এসে প্রথমবারের মতো জাপান সরকারের পক্ষ থেকে একটি মন্ত্রণালয় খোলা হয় যাদের কাজ হবে সমাজের এই একাকিত্ব দূর করা। নারীবাদী মূল্যবোধ অনুপ্রবেশের পাশাপাশি তাদের জীবনে এই বিপর্যয়ের জন্য আরও বেশ কিছু কারণ জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান পরাজিত হল, জাপানের আত্মসমর্পণ বা পরাজয়ের পর জাপানের সংবিধানে নারীবাদী আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ইকুয়ালিটি প্রবেশ করানো হলো। এই ইকুয়ালিটি আসলে কি সেই সম্পর্কে আমরা প্রথম পর্বেই কথা বলেছি। এই সংজ্ঞা অনুসারে আইনগতভাবে সেখানে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য রাখা হলো না। ঐতিহ্যগতভাবে জাপানি পুরুষেরা যে রোজগারের কাজ করত আর মেয়েরা যে ঘর সংসার দেখত, সেটা এখন আর প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নারী পুরুষ উভয়ে ব্যাপকভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে লাগল। শিল্পায়ন, নগরায়ন এবং গণহারে গ্রাম থেকে শহরে মানুষদের চলে আসা চলতে লাগলো। পুরুষেরা প্রায় 16 ঘন্টা পর্যন্ত ঘরের বাইরে কাজ করত, নারীরাও প্রায় একই রকম সময় ঘরের বাইরে কাজ করত। ফলে স্বাভাবিকভাবেই দিনে 16 ঘন্টা যখন ঘরের বাইরে থাকা হবে, বাড়িতে ফিরে আসার পর ঘর সংসার পারিবারিক জীবন বলে কিছুই অবশিষ্ট থাকবে না। এর আগে জাপানে একজন নারী গড়ে 5 থেকে 6টি সন্তানের মা হতেন, এখন সেখানে জন্মহার মাত্র 1.34। জন্মহার নেগেটিভ, পৃথিবীর সর্বনিম্ন জন্মহার যেসব দেশে, জাপান তার মধ্যে একটি। নারীরা সন্তান নিতে অনাগ্রহী, বিয়ে করতেও অনাগ্রহী। পরিসংখ্যান বলছে জাপানের 18 থেকে 34 বছর বয়স্ক মানুষদের মধ্যে প্রায় 50% পুরুষ এবং 50% নারী অবিবাহিত, তারা বিয়ে করে না, একা একাই চলছে। 50 বছর বয়স্ক মানুষদের মধ্যে শতকরা 25% পুরুষ এখনও অবিবাহিত, অর্থাৎ তাদের কোনো পারিবারিক জীবন নেই। প্রশ্ন হতে পারে, তাহলে এই অবস্থায় জাপানি পুরুষেরা নিজেদের প্রবৃত্তিগত চাহিদা মেটাচ্ছেন কীভাবে? এর জবাব আমরা সহজেই অনুমান করতে পারি, পর্ন, প্রস্টিটিউট এবং এর সাথে সাম্প্রতিক যুক্ত হয়েছে সেক্স ডল। এভাবে স্বাভাবিক পারিবারিক জীবন বাদ দিয়ে বিকৃত জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে তারা। এই ধরনের জীবনযাত্রা কাটানোর কারণ কী? জনৈক জাপানি বলছে, জাপানি মেয়েরা এখন নির্মম হৃদয়ের, স্বার্থপর, আর পুরুষেরা চায় তার পাশে এমন কেউ থাকুক কাজ থেকে বাড়িতে ফিরে আসার পর যার সাথে সুন্দর সময় কাটানো যাবে, কিন্তু এমন কাউকে এখন আর পাওয়া যায় না, এ কারণে সেই ব্যক্তি সেক্স ডলকে বেছে নিয়েছে। এদিকে নারীবাদের উত্থানের কারণে মেয়েরা মনে করছে বিয়ে করলে সন্তান হবে, কাজের ক্ষতি হবে, পুরুষের সাথে প্রতিযোগিতায় মেয়েরা পিছিয়ে যাবে। কর্পোরেট জগতে যেসব নারীরা ঢুকছে তারা বৈবাহিক জীবনে সময় দিতে আগ্রহী নয়, কারণ তারা ক্যারিয়ারের কোনো ক্ষতি করতে চায় না। বিয়ে করা নয়, সন্তান নেওয়া নয়, শুধুমাত্র ক্যারিয়ার, এটাই হচ্ছে তাদের জীবন। এই ক্যারিয়ার গড়তে গিয়ে জাপানি মেয়েদের 35 বছর সময় চলে যাচ্ছে, এরপরে বিয়ের আর তেমন বয়সও থাকে না মেয়েদের জন্য, কাজেই বিয়ে না করেই বাকি জীবনটা তারা পার করে দিচ্ছে। এটা জাপানের নারীদের একটা বিশাল অংশ। এর ফলাফল জাপানকে বেশ ভালোভাবেই ভোগ করতে হচ্ছে। নারীরা সন্তান নিতে আগ্রহী না হওয়ায় জাপান এখন জনসংখ্যার সমস্যায় ভুগছে। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 60 ঊর্ধ্ব জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 33%। ওদিকে জন্মহার বা জনসংখ্যা বৃদ্ধির হার নেমে এসেছে নেগেটিভ বা নেতিবাচকের ঘরে। পারিবারিক জীবন না থাকায় মানুষ হতাশাগ্রস্ত, সেখানে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার হার। দিনে প্রায় 70 জন জাপানি আত্মহত্যা করে মৃত্যুবরণ করছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে বলাই বাহুল্য, জাপানি জাতি একসময় পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এ কারণেই বলা হয় যে পারমাণবিক বোমা জাপানকে ধ্বংস করতে পারেনি, কিন্তু তাদের পারিবারিক জীবনের মূল্যবোধের পরিবর্তনের কারণে পশ্চিম থেকে আমদানি করা ফেমিনিজম এবং ওয়েস্টার্ন লাইফস্টাইল তাদেরকে ধ্বংস করে দিচ্ছে নীরবে নিভৃতে। নারীবাদ মনে করে ঐতিহ্যগত পারিবারিক জীবন, বিয়ে, পরিবার এগুলো নারীকে বন্দী করে, নির্যাতিত করে। এ কারণে ঐতিহ্যগত পারিবারিক জীবনের অবসান চায় নারীবাদ। নারীবাদ মনে করে বিয়ে এবং সংসার হচ্ছে নারীর জন্য একটা ফাঁদ। নারীবাদ মনে করে স্বামী হচ্ছে পরিবারে পুরুষতন্ত্রের নিয়োগ করা দারোয়ান। নারীবাদ মনে করে সংসার হচ্ছে একটি আরামদায়ক বন্দিশালা। নারীবাদ মনে করে মেয়েদের গর্ভধারণ নাকি একটি বর্বর কাজ। তাই এইসব বিষয় থেকে তারা নারীদেরকে মুক্তি দিতে চায়, এবং এই কথিত মুক্তি দিতে গিয়ে নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনকে দুর্বিষহ বানিয়ে দিচ্ছে নারীবাদ। পরিবারবিহীন নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কতটা ভয়াবহ সেই সম্পর্কে কয়েকটি ঘটনা আমরা অলরেডি উল্লেখ করেছি। এবার অন্য একজন নারীর ঘটনা শোনা যাক, যিনি তার নিজের একাকী নিঃসঙ্গ জীবনের যন্ত্রণার কথা নিজেই লিখেছেন একটি পোস্টে। মূল পোস্টটি তিনি দিয়েছিলেন ইংরেজিতে, সেটা বাংলায় অনুবাদ করে আপনাদের জন্য পেশ করা হচ্ছে। তিনি লিখেছেন, কিছুদিন আগের কথা, আমি ফেসবুকে একটি মিম শেয়ার দিয়েছিলাম। ছবিটাতে লেখা ছিল, হ্যাভ ইউ এভার লুকড অ্যাট এ গাই অ্যান্ড ওয়ান্টেড টু কুক ডিনার ফর হিম ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। মানে কখনো কি কোনো পুরুষকে দেখে আপনার মনে হয়েছে যে তার সাথে আমি সারা জীবন কাটাতে পারি স্ত্রী হিসেবে, তাকে রান্না করে খাবার খাওয়াতে পারি, সারা জীবন ধরে এই কাজ করতে আমি রাজি। এই পোস্ট দেখে আমার কয়েকজন বন্ধু হাহা রিয়েক্ট দিল, হাসির ইমোজি দিয়ে কমেন্ট করল আর লিখল, না চাই না। সবাই ভাবলো হয়তো তাদের সাথে মজা করার জন্যই আমি এটা শেয়ার দিয়েছি। কিন্তু সেই 29 বছর বয়স্কা অবিবাহিত নারী তিনি বলছেন, আমার অবস্থা তেমন ছিল না, আমি সত্যি সেই ছবির কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করেই শেয়ার দিয়েছিলাম, রসিকতা করার জন্য নয়। এখন আমার বয়স 29, আমি একজন নারী, অবিবাহিত। সবসময় আমার মধ্যে এই চিন্তা কাজ করে, কিভাবে আমি আমার নিজের একটা পরিবার পেতে পারি। আমি এমন একজন পুরুষ চাই যে আমাকে ভালোবাসবে, যে আমাকে রক্ষা করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে জীবনে, যে হবে আমার কর্তা, যে আমাকে নিরাপত্তা দিবে, আর আমি হব তার স্বপ্নের রানী। তিনি আরও লিখেছেন, মেয়েরা ছাড়া নাকি কোনো বাসা সত্যিকারের বাসা হয়ে ওঠে না, আমি তেমনই একটি বাসা তৈরির স্বপ্ন দেখি, আর হৃদয়ের সকল ভালোবাসা উন্মুক্ত করে দিতে চাই তার জন্য। আমি সবসময় নিজের ভেতরে একটি চাপা বেদনা অনুভব করি, আমার ভেতরে ভালোবাসার যে ঝর্ণাধারা আমি দমিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি, আমি চাই যদি কেউ কখনো এসে সেই ঝর্ণাকে উন্মুক্ত করে দিত। এরপর তিনি আরও লিখেছেন, আমি চাই কারোর জন্য তার প্রিয় খাবারটা রান্না করে দিতে, আমি চাই কারোর জন্য তার পরনের কাপড়টা ভাঁজ করে রাখতে, সারাদিনের ক্লান্তি শেষে যখন বাড়ি ফিরে আসবে তখন আমি তার সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে চাই, নিজ হাতে তার মাথার চুলটা আশ্রয় দিতে চাই, ঘুম না আসা পর্যন্ত তার হাতটা ধরে রাখতে চাই, আমি তার সাথে শপিংয়ে যেতে চাই, তার পাশে বসে কোথাও ঘুরতে যেতে চাই। স্বামী স্ত্রী বা দম্পতি যে বিষয়গুলোকে প্রতিদিনের সাধারণ বিষয় বলে মনে করে সেই বিষয়গুলো আমার কাছে এতটাই অপ্রাপ্তির, যদি সেগুলো পাই আমার মনে হবে আমি যেন লটারিতে প্রথম পুরস্কার জিতেছি। সেই নারী তিনি আরও লিখেছেন, প্রতিদিন ভোরে যখন আধো ঘুমে মানুষ চোখ মেলে ঘুম ভাঙে, তখন আমি চাই নিজেকে উষ্ণ কম্বলের নিচে আবিষ্কার করতে, যেখানে এক হাতে আমি পাব আমার সন্তানের স্পর্শ আর অন্য হাতে পাব আমার স্বামীর স্পর্শ। স্বামী এবং সন্তানসহ একটি পারিবারিক জীবনের জন্য আমার মনে যে আকুতি, আমার কান্না তা চাপিয়ে রাখতে পারে না। যেদিন আমার এই স্বপ্ন পূরণ হবে সেদিন আমার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। এই স্বপ্নের কথা ভেবে আমি আমার মনকে কয়েক মিনিটের জন্য শান্ত করতে পারি, কিন্তু এরপর আমি আবারও জেগে উঠি কঠিন বাস্তবতার সামনে, যেখানে আমি একাই একাকী। নিঃসঙ্গ জীবন নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই যন্ত্রণাদায়ক, সকলের জন্যই কষ্টকর। এই লেখাটির মতোই প্রায় কাছাকাছি একটি কবিতা আছে বাংলা ভাষায়, যে কবিতাটি লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ। তিনি সেখানে একজন নিঃসঙ্গ পুরুষের পারিবারিক জীবনের আকৃতি ফুটিয়ে তুলেছিলেন কবিতার মধ্যে। কবিতাটা আমরা অনেকেই জানি, যেখানে লেখা হয়েছিল, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না। এরপর তিনি আরও লিখেছেন, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। সুতরাং পারিবারিক জীবন এমন একটি জীবন যেটা নারী পুরুষ উভয়ের জন্যই নিতান্ত প্রয়োজন। পরিবারের বাইরে নারী পুরুষ কেউই টিকে থাকতে পারে না। অন্যান্য বিষয় বাদ দিলেও শুধুমাত্র মানসিক প্রশান্তি, পারস্পরিক মায়া মমতা এবং ভালোবাসার বিষয়টি চিন্তা করলেও পারিবারিক জীবনের কোনো বিকল্প হতে পারে না। অথচ নারীবাদ এই ঐতিহ্যগত পারিবারিক জীবনকে কঠোরভাবে নিন্দা করে। বিয়ে নিয়ে নারীবাদীরা দিন রাত নেতিবাচক প্রচারণা চালায়। বিয়েকে যতটা সম্ভব অপ্রয়োজনীয়, এখন নয় পরে, এভাবে ধীরে ধীরে পেছনে ঠেলে দিতে চায়। মুসলিমদের ঐতিহ্যগত পারিবারিক জীবন নিয়ে তারা নেতিবাচক প্রচারণা চালায়। সমাজ এবং রাষ্ট্র যেই গতিতে চলছে, মিডিয়া যেভাবে সবার মন মগজ নিয়ন্ত্রণ করছে, আমরা যদি সেই পালের ভেড়া হয়ে থাকি তাহলে নারীবাদের বয়ান পৌঁছে গেছে আমার আপনার মন মগজে অজান্তেই। দুঃখজনক হলেও সত্যি, ফেমিনিজমের সফট ভার্সন এখন মুসলিম দেশগুলোতেও বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। সবাই পড়াশোনা করতে চায়, পড়াশোনা শেষ করতে চায়, ক্যারিয়ার গঠন করতে চায়, কথিত স্বাধীন স্বনির্ভর আত্মপ্রত্যয়ী স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন হতে চায়। বিয়ে নাকি কোনো জরুরি বিষয় নয়, যতটা পারা যায় আগে ক্যারিয়ার গঠন করে নেই, প্রতিষ্ঠিত হয়ে নেই, এরপর দেখা যাবে। আর বিয়ে করলেও সন্তান নেওয়া যাবে না, সন্তান মানেই তো নারীর উন্নতির পথে শেকল, সন্তান মানেই তো ঝামেলা, ওসব পরে দেখা যাবে। এইসব চিন্তা এখন মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রায় প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করেছে। ট্র্যাডিশনাল পারিবারিক কাঠামো সম্পর্কে রয়েছে নেতিবাচক চিন্তা। যেই নারীরা ধর্মীয় সামাজিক বিধান মেনে মাতৃত্ব এবং স্ত্রীর ভূমিকা পালন করার মধ্যে নারীর জীবনের পূর্ণতা এবং সর্বোচ্চ সম্মান খোঁজেন, তাদেরকে হেয় চোখে দেখা হয়। এ কারণেই দেখা যায় হয়তো কোনো একজন মা একজন আদর্শ গৃহিণী, কিন্তু তিনি তার নিজের মেয়েকে তার মতো আদর্শ মা, আদর্শ সংসারী স্ত্রী বানাতে চান না, তাকেও বানাতে চান ক্যারিয়ার উইম্যান। সুতরাং এটাই হচ্ছে নতুন বাস্তবতা। একজন নারী সাবালিকা হওয়ার পর যেই বয়সে গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় থাকে, অর্থাৎ বয়সন্ধিকালের পরে, সেই সময়টাতে যদি বিয়ের মাধ্যমে পারিবারিক জীবন শুরু করতে চায় তাহলে তাকে নিতান্ত হেয় চোখে দেখা হয়। এছাড়া দেশীয় আইন অনুসারে 16 কিংবা 18 বছরের আগে তো বিয়ে করাই অবৈধ। অথচ পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীর যে কোনো দেশে মাত্র 100 বছর আগেও মেয়েদের বিয়ের বয়স ছিল সর্বোচ্চ 14 বছর। 14 বছরের মধ্যেও যদি কোনো মেয়ের বিয়ে না হতো তাহলে সেই মেয়ের কোনো সমস্যা আছে বলেই লোকজন ধরে নিত। এটা হচ্ছে সর্বোচ্চ বয়স, কাজেই 14 বছরের নিচেই সকল মেয়েদের বিয়ে হয়ে যেত বিশ্বব্যাপী। চাইলে আপনারা এই বিষয়টি ঐতিহাসিক দলিল প্রমাণাদিতে যাচাই করে দেখতে পারেন। আর 100 বছরের মাথায় নারী আন্দোলন সহ মডার্নিজমের নানা রকম ক্ষতিকর প্রভাবের পর, নানা রকমের ক্ষতিকর এবং দূষিত চিন্তাচেতনার বিকাশের পর, বর্তমানে যদি কোনো একজন নারীকে প্রশ্ন করা হয় তুমি জীবনে কি হতে চাও, কেউই বলবে না আমি একজন আদর্শ মা হতে চাই, একজন আদর্শ স্ত্রী হতে চাই। এই লক্ষ্য নারীদের সামনে দেওয়া হয় না, বরং নারীদের সামনে দেওয়া হয়েছে বিভিন্ন ক্যারিয়ার গঠন করার লক্ষ্য। এর পাশাপাশি বিয়ের বিষয়টিকে একটি ভীতিকর এবং তিক্ত বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বারবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, যদি তোমার স্বামী খারাপ হয় তখন কি করবে, ডিভোর্স হয়ে গেলে কি করবে, যেন ডিভোর্স হচ্ছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য, ডিভোর্সের জন্যই যেন তাদের জীবনকে ঢেলে সাজাতে হবে। নারীবাদী বয়ানে কখনোই মাতৃত্ব, পারিবারিক জীবন, আদর্শ স্ত্রী হওয়া এইসব বিষয়গুলোকে মহান করে দেখানো হয় না। তাদের চোখে পারিবারিক জীবন মানেই যেন অশান্তি আর অত্যাচার, যেন কোনো পরিবার কখনোই সুখী জীবন দিতে পারে না। পুরুষ মানেই নিপীড়ক, নারী মানেই শুধুমাত্র নির্যাতিত, একপেশে বয়ান। এই হচ্ছে বিয়ে এবং পরিবার সম্পর্কে নব্য জাহিলিয়াতের বয়ান। এর মোকাবেলায় যারা বিশ্বব্যাপী ইসলামী বয়ান উপস্থাপনের কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে একজন ওস্তাদ দানিয়েল হাকিকাজু হাফিজাহুল্লার স্ত্রী উম্মে খালিদ, তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন তার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তিনি নিজের জীবনের সাথে মিলিয়ে যেই ঘটনাটি বর্ণনা করেছেন সেখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে, কাজেই সেটা এখানে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। পশ্চিমে বড় হওয়ার কারণে জীবনের একটা পর্যায়ে তিনিও অনেক নারীবাদী চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন, যদিও এরপর নিজের ভুল বুঝতে পেরেছেন এবং দিনের উপরে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ। নারীবাদ আমাদের কাছে পারিবারিক জীবনের যে চিত্র বর্ণনা করে এবং যে ছবি আমাদের মাথায় গেঁথে দেয় সেই অনুসারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলছেন, আমার স্বামী যখন আমার পিতার কাছে আমাকে বিয়ের জন্য প্রথমবার প্রস্তাব পাঠিয়েছিল তখন আমার বয়স 18, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী, আর আমি ছিলাম নারীবাদী চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত। প্রথমবারে সেই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়, যদিও কয়েক বছর পর আবারও প্রস্তাব পাঠানো হলো। তখন তিনি 21 বছর বয়সে এবং সেই প্রস্তাব কবুল করলেন, বৈবাহিক জীবনে প্রবেশ করলেন এবং নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আলহামদুলিল্লাহ, বিয়ে আমার জীবনে দেয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি। কিন্তু এর আগে প্রথমবার যখন তিনি বিয়ের কথা শুনেছিলেন তখন তার মনে কী চিত্র ভেসে উঠেছিল, বিয়ে মানেই নির্যাতনের মাধ্যম, পুরুষতন্ত্রের নির্যাতনের হাতিয়ার, যুগ যুগ ধরে নাকি পুরুষরা নারীদেরকে নির্যাতন করে রেখেছে, নির্যাতন করে এসেছে আর ঘরে ঘরে তাদেরকে বন্দি করে রেখেছে। এ কারণে তিনি বলেন, বিয়ের কথা শুনেই আমার মনে এমন একজন মহিলার ছবি ভেসে উঠল যেই মহিলা তার স্বামীর মাধ্যমে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল। সেই মহিলাটি স্কুলের ক্যাফেতে ফুল টাইম জব করত। ধরে নেওয়া যাক তার নাম হেনা, 32 বছর বয়সের একজন মরক্কান মহিলা। একদিন আমি ক্যাফেতে গিয়ে দেখলাম তার হাতের আঙুলটা ভাঙা। কথা প্রসঙ্গে জানতে পারলাম সেই মরক্কান মুসলিম মহিলার বিয়ে হয়েছিল একজন ল্যাটিনো রিভার্ট মুসলিমের সাথে। প্রথমে তারা দুজন ভেবেছিল তাদের সংসার জীবন দারুণ হবে, তাই মেয়েটি তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের পরে দেখা গেল সেই বিয়ে যেন একটা দুঃস্বপ্নের মতো, কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। এরপর একদিন স্বামীর নির্যাতনে তার হাতের আঙুলটা ভেঙে গেল। একসময় তাদের ডিভোর্স হয়ে যায় এবং এখন সে নিজের জন্য ফুল টাইম জব করছে ক্যাফেটেরিয়াতে। এতই ব্যস্ত সময় কাটাতে হয় যে ডাক্তার দেখানোর মতো সময় পায়নি, যে কারণে ভাঙা আঙুল নিয়েই কাজ করে যাচ্ছে। এরপর একটা সময় অবশ্য আঙুলটা এমনিতেই সুস্থ হয়ে যায়, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। সময় মতো ডাক্তার না দেখানোর কারণে আঙুলটা স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা বাঁকাই থেকে যায়। এই যদি হয় দাম্পত্য জীবনের চিত্র, তাহলে তো বিয়েকে একটা হরর গল্পই বলতে হবে। কিন্তু সব পরিবারের কি একই চিত্র দেখা যায়? নারীবাদ যেভাবে আমভাবে জেনারেলাইজ করে সমস্ত পুরুষকে ভিলেন আর নারীদেরকেই ভিকটিম হিসেবে দেখায়, নিঃসন্দেহে সেটা সত্য নয়। এই কথা তো কমন সেন্স ব্যবহার করেই বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা বিয়ের নাম শুনলেই আটকে উঠি কেন? কেন আমরা দেরি করতে চাই? এর কারণ হচ্ছে, আমরা না চাইলেও আমাদের মন এবং মগজে, আমাদের মস্তিষ্কে চিন্তা চেতনায় খুবই সূক্ষ্মভাবে সুপ্তভাবে বিয়ে, পরিবার, মাতৃত্ব, স্ত্রীর ঐতিহ্যগত ভূমিকা, এই সকল বিষয় সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করে দেয়া হয়েছে এবং এটাই সত্য। এ কারণেই উম্মে খালিদ বলেন, যখন প্রথমবার আমি জানতে পারলাম আমার বর্তমান স্বামী আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, তখন আমার চোখে হেনার সেই ভাঙা আঙুলের ছবিটা ভেসে উঠল। নারীবাদী চিন্তা চেতনার প্রভাবের কারণে হাই স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে তিনি মনে করতেন বিয়ে হলো একটা ফাঁদ, নারীদের নির্যাতিত হওয়ার নিশ্চিত মাধ্যম, আর মনে করতেন পুরুষেরা মানেই খারাপ, জন্তু জানোয়ারের থেকে খুব একটা উন্নত নয়। যেমনটা আমাদের দেশের নারীবাদীদের আদিমাতা রোকেয়া সাখাওয়াত হোসেন তিনিও বলে গেছেন তার সেই ডেলিশিয়া হত্যা সেই বইতে, যেটা মূলত অন্য একটি বইয়ের অনুবাদ। সেখানে রোকেয়া লিখেছেন, কুকুর জাতি পুরুষ অপেক্ষা অধিক বিশ্বাসযোগ্য। সুতরাং বিয়ে মানেই বন্দিত্ব, সন্তান মানেই শেকল, আর কারো স্ত্রী এবং মা হওয়া মানেই সরাসরি এক ধরনের দাসত্ব বরণ করে নেওয়া। নারীবাদ স্বয়ংক্রিয়ভাবে পুরুষদেরকে পাইকারিভাবে খারাপ হিসেবে, নেতিবাচক হিসেবে দেখায়। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি এর বিপরীতে গিয়ে গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট, এভাবে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা অবশ্যই খারাপ, তারা দোষী, এই চিত্র উপস্থাপন করে। কিন্তু নারীবাদ যেভাবে বলে শুধুমাত্র নারীরাই নির্যাতিত আর পুরুষেরা নির্যাতক, বিষয়টি মোটেও সেভাবে একপেশে নয়। নারীরা যে অনেক ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এটা অস্বীকার করার কিছু নেই, যে কারণে শুরুতেই হেনার ঘটনা উল্লেখ করা হয়েছে। এবার এর বিপরীতে আরেকটি চিত্র উল্লেখ করা যাক, যেখানে নারী নির্যাতক আর পুরুষ নির্যাতিত। এই গল্প তৈমুরের গল্প। প্রত্যেক হেনার গল্পের বিপরীতে আছে একজন তৈমুরের গল্প। তৈমুর একজন বিবাহিত ব্যক্তি, স্ত্রী আর দুই মেয়ে নিয়ে চারজনের সংসার। তার স্ত্রীর অবস্থা এরকম, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত, প্রচুর আহ্লাদী, উচ্চাকাঙ্ক্ষী, তার নানা কিছু চাই। কিন্তু দুই মেয়ের কথা ভেবে তৈমুর তার সংসারটা টিকিয়ে রেখেছে। বউয়ের মেজাজ সবসময় চড়া, ভীষণ অ্যাবিউসিভ। বউয়ের কাছ থেকে মমতা ভালোবাসা এই আশা সে বহু আগেই ছেড়ে দিয়েছে। দুই মেয়েকে নিয়েই তার যত আবেগ। দিন দিন বউয়ের সাথে তৈমুরের অবস্থা খারাপ হতে লাগলো। তৈমুরের স্ত্রী এতদিন পর্যন্ত কোনো রকমে মাথায় স্কার্ফ দিয়ে চলতো, এখন সেটাও বাদ দিয়েছে। খুবই ফ্যাশন সচেতন। কিছুদিন হলো নাকে প্লাস্টিক সার্জারি করেছে। ইদানিং সালাতের ব্যাপারেও একেবারে উদাসীন। এরপর একরকম প্রকাশ্যেই বলা যায় ইসলাম ত্যাগ করলো। ফলে অবস্থা আরও খারাপ হলো। তৈমুরের বউ চিটিং করলো, প্রতারণা করলো, অন্য পুরুষের সাথে জিনায় জড়িয়ে পড়ল। একজন দুইজন নয়, অনেক পুরুষের সাথে। ধরা পড়ার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তৈমুরকে অপমান করতে লাগলো। একদিন সেই মহিলা নিজেই ডিভোর্সের জন্য মিথ্যা নারী নির্যাতনের মামলা ঠুকে দিল কোর্টে। কোর্টে গিয়ে সে দাবি করতে লাগলো স্বামী তাকে মারধর করে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করে, আবার নাকি আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়াল অ্যাবিউজও করে। যেহেতু তৈমুর তার স্ত্রীকে ইসলামী নির্দেশনা মেনে চলতে বলেছিল, তাই তাকে বলা হলো সে আমাকে স্পিরিচুয়াল অ্যাবিউজ করে। কোর্টে তৈমুরকে টেরোরিস্ট হিসেবে অভিযোগ করা হলো। কোর্টে সবার সামনে ব্যাপক কান্নাকাটি, অনেক মেকি অভিনয় করে কুমিরের মতো অশ্রু ঝরিয়ে বিরাট সিন ক্রিয়েট করলো তৈমুরের স্ত্রী। এই দৃশ্য যে কোনো পাকা অভিনেত্রীকে হার মানাবে। তৈমুর এই দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে রইল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একটি ট্রেডিশনাল আরব ফ্যামিলিতে বড় হয়েছে সে। জনসম্মুখে কান্নাকাটি করা পুরুষদের জন্য মানায় না। আর সেই বিচারক, সে তো মহিলার কথাই বিশ্বাস করল, কারণ সমাজে নারীবাদীরা যেই ধরনের চিত্র অঙ্কন করে রাখে তার সাথে তৈমুরের স্ত্রীর বয়ান একেবারে খাপে খাপে মিলে যায়। একজন নির্যাতিত মুসলিম নারী, আর তৈমুর হচ্ছে আদর্শ জালিম স্বভাবের মুসলিম স্বামী, যারা শুধুমাত্র সারাদিন ফরমাইশ করে আর স্ত্রীদেরকে খাটিয়ে মারে। যাই হোক, ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের পরে বিরাট অঙ্কের অর্থ নিয়ে গেল তৈমুরের স্ত্রী। শুধু তাই নয়, দুই মেয়ের কাস্টডি নিয়ে গেল নিজের পক্ষে। মেয়েদেরকে বাবার সাথে দেখা করতে দেয় না। এভাবেই কেটে যাচ্ছে বছরের পর বছর। বড় মেয়েটা এতটা বড় ছিল যে বাবার স্মৃতি মনে করতে পারত, তাই সে বাবার সাথে দেখা করার জন্য কান্নাকাটি করত। কিন্তু মা তাকে কিছুতেই বাবার কাছে, অর্থাৎ তৈমুরের কাছে যেতে দিত না। বরং তৈমুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মেয়েদের কান ভারী করত আর বলতো, তোমার বাবা একটা খারাপ লোক, আমাদেরকে দেখাশোনা করে না, আমাদেরকে ভালোবাসে না, আমাদের যত্ন নেয় না। বড় মেয়েটা প্রতিদিন কান্নাকাটি করে বালিশ ভিজালেও মায়ের মন গলে না। স্ত্রীর কাছ থেকে এই ধরনের মিথ্যা অভিযোগের কথা না হয় বাদই গেল, কিন্তু শুধুমাত্র দুই মেয়ের কথা ভেবে তৈমুর মানসিকভাবে বিপর্যস্ত, নির্ঘুম রাত কাটাতে লাগল। শুধু তাই নয়, তৈমুরের মানসিক যন্ত্রণা আরও বাড়িয়ে দেওয়ার জন্য তার সাবেক স্ত্রী জানালো, আমি তোমার মেয়েদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছি, প্রতি রবিবারে আমি ওদেরকে চার্চে নিয়ে যাই আমার খ্রিস্টান স্বামী টমির সাথে। এই ধরনের গল্প আমার আপনার পরিচিত সার্কেলেও আপনি অনেক পাবেন। পার্থক্য হচ্ছে পুরুষেরা নিজেদের গল্প প্রকাশ্যে বলে না, অপরদিকে মেয়েরা স্বাভাবিকভাবেই নিজেদের ঘটনা প্রকাশ করতে চায়। সোশ্যাল মিডিয়া খুলে দেখলেই দেখা যায় কথিত সেলিব্রিটি, বিভিন্ন গল্পের পেজ কিংবা বিভিন্ন ভাইরাল স্টোরিতে পুরুষদেরকে নেতিবাচক চিত্রে আর নারীদেরকে দেখানো হচ্ছে ভিকটিম হিসেবে। যেন অবস্থা দৃষ্টে মনে হতে পারে পারিবারিক জীবনে পুরুষেরা কখনোই নির্যাতিত হয় না, শুধুমাত্র মেয়েরাই নির্যাতিত হয়। বরং বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা পরিবারকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ধর্মীয় বিধান হিসেবে সৃষ্টি করেছেন। নারী পুরুষ উভয়ের জীবনের জন্যই পরিবার খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনের মধ্যে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের জীবনে বহু বরকত রেখেছেন। এরপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র দুর্ঘটনা ঘটতে পারে এই ভেবে বিয়েকে বর্জন করা, বিলম্বিত করা, এটা কোনো সুস্থ চিন্তা নয়। দুর্ঘটনার আশঙ্কা তো সব কিছুতেই আছে। স্কুলে যাওয়ার পথে আমি গাড়ি চাপা পড়ে মারা যেতে পারি, কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, রাস্তায় দিয়ে হাঁটতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য কি আমরা স্কুলে যাওয়া বন্ধ করে দিই, রাস্তায় চলাফেরা করা বন্ধ করে দিই? তাহলে বিয়ে, পরিবার, মাতৃত্ব, সংসার এসবের ক্ষেত্রে কেন এভাবে একপেশে এত বেশি নেতিবাচক চিন্তা করা হবে? বরং সামনের দিকে এই সিরিজে যখন আমরা নারীর মাতৃত্ব এবং সংসার জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, তখন সেখানে ফুটে উঠবে পারিবারিক জীবনে নেতিবাচক অভিজ্ঞতার সংখ্যাই বরং কম, ইতিবাচক অভিজ্ঞতার সংখ্যাই বরং বেশি। নারীবাদ যেভাবে নারীর কাছ থেকে পারিবারিক জীবন কেড়ে নিয়েছে, উপহার দিয়েছে নিঃসঙ্গ প্রৌঢ় কিংবা বৃদ্ধা জীবন, তেমনইভাবে নারীদের কাছ থেকে কেড়ে নিয়েছে মাতৃত্ব, শিশুদেরকে করেছে মায়ের স্নেহ থেকে বঞ্চিত। 60-70 দশকের মার্কিন নারীবাদী সাংবাদিক অ্যানি টেইলর ফ্লেমিং, যিনি মাদারহুড ডিফার্ড নামে একটি বই লিখেছেন এবং শেষ বয়সে সন্তান লাভের জন্য কত চেষ্টা করেছেন, সেই সবের আক্ষেপের বিবরণ তিনি দিয়েছেন সেই বইতে। অথচ যখন বায়োলজিক্যালি তার দেহ সন্তান ধারণের জন্য বেশি উপযুক্ত ছিল সেই সময়ে, অর্থাৎ 30 বছর আগে, সেই সময়টাতে তিনি নিজেই বলতেন, যদি আমি কখনও জানতে পারি আমি প্রেগনেন্ট তাহলে আমি অ্যাবর্শন করে নেব। নারীবাদের উত্থানকালে সেই সময়ে তিনি ছিলেন গর্ভপাতের পক্ষে আন্দোলনকারীদের একজন। এরপর 1990 সালের দিকে নিজেই মাদারহুড ডিফার্ড এই বই লিখে জানালেন, এখন আমি একজন 40 বছর বয়স্কা মহিলা, মাতৃত্বের তুলনায় আমার কেরিয়ারকে প্রাধান্য দিয়েছি আর এখন আফসোস করছি মাতৃত্বের জন্য। তিনি লিখেছেন, আমি সেই সব নারীবাদী সিস্টারহুডের অংশ ছিলাম যারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা কখনো মা হব না। ফলাফল, এখন আমি নিঃসঙ্গ, আমার জন্ম হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেবি বুমার জেনারেশনের একজন হিসেবে, কিন্তু এখন আমি নিজেই সন্তান হারা। সন্তান লাভের আকাঙ্ক্ষা আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এখন আমার মন চায় জানালা দিয়ে চিৎকার করে বলি, ওহে নারীবাদীরা, ওহে গ্লোরিয়া স্টাইনেম, ওহে জার্মেন গ্রেয়ার, কেট মিলেট, তোমরা আমাকে এখন বুঝাও নিঃসন্তান মায়ের অনুভূতি কেমন। সন্তান মানে তো আমার গায়ের অংশ, আমার রক্ত মাংসে যার শরীর গঠিত। তোমাদের প্রচারিত আইডিওলজি কি একজন নিঃসন্তান নারীর শূন্য গর্ভের সমান দামি? শুধুমাত্র এই নারী নয়, নারীবাদী আদর্শের প্রবক্তাদের যারা শীর্ষ আইকন সিমন দা বিভার থেকে শুরু করে জার্মেন গ্রেয়ার পর্যন্ত অনেকেই মেনোপজ হয়ে যাওয়ার পর কিংবা জীবনের শেষ সময়ে এসে সন্তান না নেওয়ার জন্য, কখনো মা না হওয়ার জন্য আফসোস করেছেন। এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের অনেকের ব্যাপারেই আমরা সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ বিস্তারিত জানব, যাদের মধ্যে একজন জার্মেন গ্রেয়ার, যিনি বই লিখে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ নারীদেরকে বিশ্বব্যাপী মাতৃত্ব বর্জনের জন্য উৎসাহিত করেছিলেন, তিনি নিজেই শেষ বয়সে মাতৃত্ব বর্জনের জন্য আফসোস করেছেন এবং তিনি নিজেই লিখেছেন, একটা সন্তান নেওয়ার জন্য আমি হয়রান হয়ে গিয়েছি, আমার মেডিকেল বিল দেখলেই এর প্রমাণ মিলবে, আমি এখনও প্রেগনেন্সি ড্রিম দেখি, কিন্তু হায়, আমি তো এমন কিছুর জন্য অপেক্ষা করছি যা আর কখনোই ঘটবে না। নারীবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা ক্যারিয়ার গঠন করতে গিয়ে মাতৃত্বকে অবহেলা করেন তাদেরকে একসময় চূড়ান্ত আফসোস করে এর মূল্য প্রদান করতে হয়। এবার এমন আরেকজন নারীর কাহিনী শোনা যাক। 2014 সালে বিখ্যাত ব্লুমবার্গ বিজনেস উইক ম্যাগাজিনে প্রচ্ছদে একজন নারীর ছবি ছাপিয়ে শিরোনাম দেওয়া হয়েছিল, ফ্রিজ ইউর এগ, ফ্রি ইউর ক্যারিয়ার, অর্থাৎ আপনার ডিম্বাণু সংরক্ষণ করুন আর ক্যারিয়ার গঠনের পথে ঝামেলা দূর করুন, ক্যারিয়ারকে মুক্ত করুন। এই এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণ, এটা আবার কি? এগ ফ্রিজিং একটি পদ্ধতি যেখানে মহিলাদের ডিম্বাণু ফ্রোজেন করা হয়, পরে এই ডিম্বাণু পুনরুদ্ধার করে স্পার্মের সঙ্গে মিলিয়ে ইউটেরাসে দেওয়া হয়, অর্থাৎ কৃত্রিমভাবে ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত করে নারীর গর্ভে স্থাপন করা হয়। এখন এটা করা যাবে কি না এই সম্পর্কে অবশ্যই ইসলামী শরীয়তে অনেক বিধিনিষেধ আছে। প্রথমত, একজন নারী নিজের ডিম্বাণুতে শুধুমাত্র নিজের স্বামীর শুক্রাণুই গ্রহণ করতে পারবে, স্বামী ভিন্ন অন্য পুরুষের শুক্রাণু নিজের ডিম্বাণুতে স্থাপনের কোনো অনুমতি নেই। আর যদি ডিম্বাণু এবং শুক্রাণু উভয়টাই অন্যদের কাছ থেকে গ্রহণ করতে হয় তাহলে তো এর আরও অনুমতি নেই, নিঃসন্দেহে এটা অবৈধ, ইসলামের দৃষ্টিতে এটা হারাম। যা হোক, সেই অমুসলিম নারীর ঘটনাটা আমরা জেনে নিই। যদিও বা 1980 সাল থেকে ডিম্বাণু সংরক্ষণের মাধ্যমে সফল প্রেগনেন্সির ঘটনা ঘটে আসছিল, কিন্তু 2014 সালে ব্লুমবার্গ বিজনেস উইক ম্যাগাজিনে সেই নিউজের পর বেশ হইচই পড়ে যায় বিশ্বব্যাপী। আবার নতুন করে সেই পুরনো কথাগুলো বলা শুরু হয়, তারা বলতে থাকে নারীবাদের কাছে মাতৃত্ব দরকার নেই, এগুলো অপ্রয়োজনীয় বিষয়, কোনো নারী মা হবে কি না এটা শুধুমাত্র তার চয়েস, এই ধরনের অনেক কথাই বলা হতে থাকে, নারী ক্যারিয়ার গঠন করবে এতেই নাকি তার মুক্তি। সেই ম্যাগাজিনের প্রচ্ছদে যার ছবি ছাপানো হয়েছিল তিনি উচ্চশিক্ষিত একজন নারী, প্রচলিত কথায় একজন এম্পাওয়ার্ড নারী, বিভিন্ন হাই এন্ড কোম্পানিতে প্রযুক্তিগত মার্কেটিংয়ের কাজ করতেন তিনি, বয়স 45-এর বেশি হয়ে গেছে কিন্তু এখনও তিনি নাকি তার স্বপ্ন পুরুষ মিস্টার রাইটের দেখা পাননি। যদিও একবার ডিভোর্স আর তিনটা ব্যর্থ রিলেশন হয়েছে, ব্রেকআপ করেছেন, কিন্তু 666-এর দেখা পাননি, সিক্স প্যাক, সিক্স ফিগার স্যালারি, সিক্স ফিট চ্যাডের দেখা তিনি পাননি, এ কারণে এখনও তার বৈবাহিক জীবনে প্রবেশ করা হয়নি। যখন শুনলেন ডিম্বাণু সংরক্ষণ করে রাখা যাবে, তখন ক্যারিয়ারের কথা ভেবে ডিম্বাণু সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নিলেন, যাতে একেবারে শেষ সময়ে গিয়ে মা হতে পারেন। বয়স যখন 40 ছুঁই ছুঁই তখন ডিম্বাণু সংরক্ষণ করা হলো, আর এই কাজ অনেক ব্যয়বহুল, প্রচুর টাকা পয়সা খরচ করলেন তিনি। এরপর পরিকল্পনা করলেন আরও কয়েক বছর কাজ করে ক্যারিয়ারটা আরও প্রতিষ্ঠিত করে এরপর মা হওয়ার কথা ভেবে দেখা যাবে, আর এর মধ্যে যদি স্বপ্ন পুরুষ মিস্টার রাইটের দেখা মিলে তাহলে তো কথাই নেই, সুন্দর একটা বাড়ি, একজন আদর্শ স্বামী আর ঘর ভর্তি ছেলে মেয়ে, এভাবেই চলছিল। কিন্তু তিনি স্বপ্ন পুরুষের দেখা আর পেলেন না। এদিকে ডাক্তাররা জানিয়ে দিলেন তোমার বায়োলজিক্যাল ঘড়ি টিকটিক করে সময় শেষ হওয়ার ইঙ্গিত জানিয়ে দিচ্ছে, গর্ভধারণের সময় ক্রমেই ফুরিয়ে আসছে। অবশেষে 45 বছরের দিকে তিনি একজন স্পার্ম ডোনারের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করলেন। আগেই বলা হয়েছে ইসলামী শরীয়তে এর অনুমতি নেই, শুধুমাত্র স্বামীর শুক্রাণু গ্রহণের অনুমতি আছে নারীর জন্য। যাই হোক, সেই অমুসলিম মহিলা তিনি সেটা গ্রহণ করলেন। 11টি ডিম্বাণু সংরক্ষণ করে রাখা হলো। 2টি ডিম্বাণু বরফজাত অবস্থা থেকে গলানোর সময় নষ্ট হয়ে গেল, আরও 3টি ডিম্বাণু নষ্ট হলো ফার্টিলাইজ করার সময়। বাকি রইল 6টা, যার মধ্যে 5টার মধ্যে ত্রুটি দেখা গেল। অবশেষে রইল শুধুমাত্র একটা, সেটা তার জরায়ুতে স্থাপন করা হলো। সেটাই ছিল তার জন্য লাস্ট চান্স। ফলাফলের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। এতদিন ধরে তিনি সন্তানের জন্য বিলম্ব করলেও নারীদের যে সৃষ্টিগত বৈশিষ্ট্য মাতৃত্ব, সেই আকাঙ্ক্ষা তো তার সৃষ্টিগত, সেটা তার ভিতরে তিনি না চাইলেও তিলে তিলে লালন করে গেছেন। তিনি নিজে একটা ওয়েবসাইট খুলেছিলেন, যার নাম দিয়েছিলেন তিনি এক্সুরেন্স। সেখানে সেই নারী ব্লগ লিখতেন এবং যখন তিনি মা হবেন তখন কী করবেন সেই দিনগুলোর কথা খুবই আবেগ সহকারে লিখে যেতেন। তিনি লিখেছেন, আমি সবসময় স্বপ্ন দেখতাম একদিন আমি মা হব। আমি অনেক বছর ধরে ঘুরে ঘুরে বাচ্চাদের লাইব্রেরি থেকে অনেক বই সংগ্রহ করেছি আমার ভবিষ্যতের অনাগত সন্তানের জন্য। আমার প্রথম কমিউনিয়ন ড্রেস, অর্থাৎ 7-8 বছরের ছোট বাচ্চারা, মেয়ে বাচ্চারা যেই সাদা রঙের ফোলানো স্কার্ট পরে এবং যেই পোশাক পরে খ্রিস্টান বাচ্চারা চার্চে যায়, সেই ড্রেসের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, আমার প্রথম কমিউনিয়ন ড্রেস আমি সংরক্ষণ করে রেখেছি আমার ভবিষ্যৎ অনাগত মেয়ের জন্য। এমনকি ছেলে হলে কী নাম রাখবো, মেয়ে হলে কী নাম রাখবো, সেগুলোও ঠিক করে রেখেছি। এভাবে বহু লেখাই আছে তার সেই ব্লগে, এক্সুরেন্স ব্লগে। এরপর একদিন ডাক্তার ফোন করে তাকে জানালেন, আমরা খুবই দুঃখিত, আমরা অনেক চেষ্টা করেছি, তোমার শেষ ডিম্বাণুটাও নষ্ট হয়ে গেছে। এই খবর ছিল সেই সাকসেসফুল কেরিয়ার গঠনকারী মহিলার জন্য একটি মহা বিপর্যয়। নিজের গর্ভে নিজের জেনেটিক সন্তান তিনি আর ধারণ করতে পারবেন না, সম্ভাবনা প্রায় জিরো। এই খবর শুনে যিনি এতদিন ধরে ক্যারিয়ার গঠনের জন্য নিজের মাতৃত্বকে দূরে ঠেলে রেখেছেন, সেই নারী নিজেই বর্ণনা করেছেন তিনি একটা বুনো পশুর মতো চিৎকার করে উঠলেন। আশেপাশে যা ছিল, বই পুস্তক কাগজ ল্যাপটপ সব কিছু মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলেন, আছড়ে ফেলতে লাগলেন। তিনি আর কখনও নিজের সন্তানের মা হতে পারবেন না। অবশেষে কৃত্রিমভাবে IVF পদ্ধতির মাধ্যমে ভিন্ন নারীর ডিম্বাণু আর ভিন্ন পুরুষের শুক্রাণু নিষিক্ত করে তার গর্ভে স্থাপন করা হলো। আগেই বলা হয়েছে ইসলামে এর কোনো অনুমতি নেই, যেটা হারাম। মায়ের দিক থেকে কিংবা পিতার দিক থেকে কোনো দিক থেকেই এই সন্তান তার নিজের সন্তান নয়। তবুও সেই নারী চাইলেন তার নিজের গর্ভে যেন একটা সন্তান বড় হয়। এভাবে তিনি একটি কন্যা সন্তান নিয়েছেন, যদিও তিনি সেই সন্তানের মা নন। এভাবে একদিকে নারীদের কাছ থেকে মাতৃত্বকেই কেড়ে নেওয়া হয়েছে, আবার আরেকদিকে মা হয়েও যারা মাতৃত্ব অনুশীলন করতে পারছে না, যাদের সন্তানরা বঞ্চিত হচ্ছে মায়ের স্নেহ এবং ভালোবাসা থেকে, রয়েছে সেই ধরনের নারী এবং মায়েদের গল্প। এমনই একটি ঘটনা বাংলাদেশে একবার ভাইরাল হয়েছিল, সেই ঘটনাটি নাম উল্লেখ না করে আমরা বর্ণনা করছি। সেই ঘটনাটির শিরোনাম ছিল একজন অপরাধী মা বলছি। একজন কর্মজীবী মা, যিনি প্রতিদিন সকালে শিশু সন্তানকে বাড়িতে রেখে, কান্নাকাটি অবস্থায় রেখে, লুকিয়ে ছাপিয়ে কোনোভাবে তার চোখ এড়িয়ে প্রতিদিন কাজে যান, তার মানসিক অবস্থা কেমন হতে পারে, সেই শিশুর মানসিক অবস্থা কেমন হতে পারে। একদিনকার ঘটনা, যখন সেই মা এভাবে সন্তানের কাছ থেকে লুকিয়ে বের হলেন, তিনি যা লিখেছেন তার সার কথা প্যারাফ্রেজ করে এখানে বর্ণনা করা হচ্ছে। সকালবেলা জরুরি মিটিং, তাই ছেলেকে তড়িঘড়ি নাস্তা করিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ছেলে কিছুতেই আমাকে যেতে দিবে না, পা ধরে আছে। যদিও এই কাজটা অনেক কঠিন, অনেক বেশি কঠিন, তবু আমি তাকে ফাঁকি দিয়ে বের হয়ে যাই, ওকে রেখে যাই নানুর কাছে। কাজের মেয়েটা যখন দরজা লাগাচ্ছে, তখন আমার কানে ভেসে আসছে ছেলের কান্না। ছেলে কাঁদতে কাঁদতে বলছে, মা আমায় নেয়নি, মা আমায় নেয়নি। মা এভাবে শুনেও না শোনার ভান করে বুকে দুঃখ কষ্ট ব্যথা নিয়ে বের হয়ে গেলেন। এরপর যখন গাড়িতে উঠলেন, গাড়িতে সেই ছেলের নানি ভিডিও কল দিলেন এবং মা ভিডিওতে দেখলেন সেই শিশু সন্তান ছেলে মায়ের ওড়না জড়িয়ে ওয়াশরুমের সামনে মাটিতে শুয়ে আছে আর আম্মু আম্মু বলে কান্নাকাটি করছে আর আম্মুকে বকা দিচ্ছে। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই মায়ের ভেতরটা হাহাকার করে উঠল। এরপর ভিডিও কলে সেই ছেলের নানি মাকে বলল যে, তুমি চলে যাওয়ার পর থেকে তোমার ব্যবহার করা কোনো একটি ওড়না নিয়ে এসে ছেলে সেটার ঘ্রাণ নিচ্ছিল আর বাথরুমের দরজার সামনে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলছিল, মা আমাকে নেয়নি। নানু সেই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল যে মা টয়লেটে গেছে, তোমাকে বের হয়ে নিয়ে যাবে। এই বলে নানু সেই শিশুর জন্য ফিডার আনতে গেল কিচেনে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে ওয়াশরুমের সামনেই ছেলেটা, সেই শিশু ছেলেটি ঘুমিয়ে গেছে। সে ভেবেছে মা ওয়াশরুমের ভেতরে আছে, কাজেই প্রতিদিনের মতো মা যেন তাকে ফাঁকি না দিয়ে দরজা খুলে বেরিয়ে যেতে না পারে, এ কারণে ওয়াশরুমের সামনেই পাহারা দিতে দিতে সেই শিশুটি ঘুমিয়ে গেছে। সেই মা নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, ভিডিও কলে আমার মা আমাকে বকা দিচ্ছিল কেন আমার ছেলেটাকে আমি এত কষ্ট দেই। সেই কর্মজীবী মা লিখলেন, মাঝে মাঝে ভাবি সব কাজ বাদ দিয়ে ওকে বুকে নিয়ে থাকব। কিন্তু এরপর তিনি লেখেন, এই কর্মময় জীবনে আমারও আছে ছোট ছোট কিছু স্বপ্ন। এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করতেই পারি, মাতৃত্বর থেকে নিজের সন্তানকে একটি আদর্শ শৈশব উপহার দেওয়ার থেকে বড় স্বপ্ন আর কী হতে পারে? এমন কিছু নারী থাকতেই পারেন যারা নিতান্ত নিরুপায়, যাদের পরিবারে আয় রোজগার করার মতো কোনো পুরুষ সদস্য নেই, দারিদ্রের কারণে কিংবা যাদের জীবিকা নির্বাহ করার মতো কোনো উপায় নেই, যারা নিতান্ত বাধ্য হয়ে কাজ করছেন, তাদের বিষয়টা ব্যতিক্রম। কিন্তু সেই সব নারী যারা নিজের জীবনের ছোট ছোট কিছু স্বপ্ন, কথিত স্বপ্ন পূরণের জন্য শিশুদেরকে ঠেলে দিচ্ছেন এই ধরনের যন্ত্রণার মুখে, প্রতিদিন সকালে একটি যন্ত্রণা এবং বিভীষিকা তাদেরকে উপহার দিচ্ছেন, কখনো কি ভেবে দেখেছেন যে এই শিশুর মানসিকতায় এই তীব্র কষ্ট এবং যন্ত্রণা কত বড় ক্ষতি করতে পারে? এই সকল বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ মাতৃত্ব পর্বে আমরা তথ্য প্রমাণ সহকারে এবং বিশেষজ্ঞদের মতামত সহকারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, যখন সেই মায়ের এই লেখাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, ঠিক তার একদিন পরেই একটি জাতীয় দৈনিকে পাল্টা বয়ান উপস্থাপন করা হলো। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বহু নারী নিজেদেরকে অপরাধী মনে করছিল এবং অন্ততপক্ষে অনুধাবন করতে পেরেছিল যে মাতৃত্বের থেকে ক্যারিয়ার গঠন করা কখনো নারীদের জন্য আদর্শ লক্ষ্য হতে পারে না। প্রথমে মাতৃত্ব, প্রথমে পরিবার, এরপরে আমার কাজ। এই অবস্থায় একটি জাতীয় দৈনিকে পাল্টা বয়ান উপস্থাপন করে আর্টিকেল প্রকাশ করা হলো, যার শিরোনাম দেওয়া হলো, কর্মজীবী মা কেন অপরাধী হবেন। এই শব্দচয়নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবী মা কেন অপরাধী হবেন? পুরুষ যদি কাজ করতে পারে তাহলে নারীরা কেন কাজ করবে না? পুরুষ যদি ক্যারিয়ার গঠন করতে পারে তাহলে নারীরা কেন ক্যারিয়ার গঠন করবে না? কেন মাকেই সন্তান দেখতে হবে, বাবা কেন দেখবে না? এই ধরনের প্রশ্ন উপস্থাপন করে বিষয়টাকে যথাসম্ভব লঘু করার চেষ্টা করা হলো, যেন সেইসব পুঁজিবাদী এবং লিবারেল আদর্শের যারা মাথা, যারা গুরু, তাদের স্বার্থ রক্ষা হয়। এইসব বিষয় সম্পর্কে সামনের দিকে ধারাবাহিক বিস্তারিত আলোচনা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আমাদের এই পর্বগুলোতে, শুরুর দিকের পর্বগুলোতে, আমরা শুধুমাত্র কিছু ঘটনা উপস্থাপন করছি, যেন বাস্তবতা কী সেটা অন্তত নিজেরা আমরা মানসিকভাবে মিলিয়ে দেখতে পারি আমাদের আশেপাশের বিভিন্ন বাস্তব ঘটনার সাথে। আজকের পর্বে একাধারে বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এক কথায় সংক্ষেপে বলতে গেলে এই ঘটনাগুলোর মূল শিক্ষা হচ্ছে পারিবারিক জীবনকে গুরুত্ব দেওয়া। কথিত লিবারেল সেকুলার আদর্শ কিংবা নারীবাদী আদর্শে পারিবারিক জীবনকে গুরুত্ব দেওয়া দূরে থাকুক, পারিবারিক জীবনকে, সংসার জীবনকে একটি বন্দিশালার সাথে তুলনা করা হয়। নারী পুরুষকে পরস্পরের প্রতিপক্ষ, পরস্পরের শত্রু, একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত, পুরুষরা পুরুষতন্ত্রের নিয়োগকৃত দারোয়ান, এইভাবে দেখানো হয়। পুরুষ মানেই নিপীড়ক, নির্যাতক এবং নারী মানেই ভিকটিম, নির্যাতিত, এভাবে দেখানো হয়। পারিবারিক জীবনের বাইরেই নারীর মুক্তি, ক্যারিয়ার গঠনের মধ্যেই নারীর মুক্তি, এই বয়ানগুলো উপস্থাপন করা হয়। এর বিপরীতে ইসলামের বয়ান কী? ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা জানি পরিবারকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। সংসার, মাতৃত্ব, পরিবার, পিতা হিসেবে, মা হিসেবে নিজের দায়িত্ব পালন করা, সন্তানকে দেখাশোনা করা, সন্তান হিসেবে পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা, তাদেরকে দেখাশোনা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, প্রত্যেকটি বিষয় ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনের আয়াতে তার ইবাদত করার বিষয়টি উল্লেখ করার পরেই উল্লেখ করেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহারের বিষয়টি। পিতামাতার সেবা এবং আনুগত্যের বিষয়গুলো উঠে এসেছে বিভিন্ন হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন মায়ের সেবা করার কথা, এরপর বলেছেন পিতার কথা। একইভাবে পিতামাতাকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তান প্রতিপালন করতে এবং ছেলেমেয়েদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানাদির ব্যাপারে ন্যায়সঙ্গত হও। ইসলামী জীবনে, ইসলামী লাইফস্টাইলে পরিবারকে রাখা হয়েছে কেন্দ্রীয় ভূমিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরুষ তার পরিবারের উপরে দায়িত্বশীল, সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর পরিবার এবং সন্তান সন্তানাদির ব্যাপারে দায়িত্বশীল, তাকে এইসব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পিতাকে দেওয়া হয়েছে পরিবারের প্রধানের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষকে করা হয়েছে নারীর উপরে দায়িত্বশীল কর্তৃত্বশীল। ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে কঠোরভাবে সাবধান করা হয়েছে। এভাবে নিউক্লিয়ার ফ্যামিলির বাইরে গিয়ে বৃহত্তর পরিবারের সাথে সম্পর্ক রক্ষা করাকে, তাদের সাথে জুড়ে থাকাকে জোরদার করা হয়েছে। কোনো পশুপালের উপরে যদি রাখাল না থাকে, তাহলে তাদের উপরে বিপদ থেকে বাঁচানোর মতো কেউ থাকে না। একইভাবে কোনো নারীর উপরে যদি কোনো পুরুষ অভিভাবক না থাকে, তার বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। অথচ নারীবাদী বয়ানের কারণে নারীদের পুরুষ অভিভাবকদের মধ্যে এই মানসিকতা সৃষ্টি করা হয়েছে যে এই মেয়েরা হচ্ছে বোঝা, এদেরকে কেন আমরা দেখাশোনা করব। কাজে ওদেরকে পড়ালেখা শিখিয়ে কর্মক্ষেত্রে ছেড়ে দাও, নিজের কাজ নিজে করুক, কামাই করে খাক। এদিকে নারীবাদীরাও মেয়েদেরকে উৎসাহিত করছে এই বলে যে কামাই থাকলে নাকি জামাই লাগে না। এইসব কথা কখনোই একজন মুসলিমের মানসিকতা হতে পারে না। বিয়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ও আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যেসব নারীর স্বামী নেই তাদেরকে বিয়ে দিয়ে দাও। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষের বংশধারা রক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। নিষিদ্ধ করা হয়েছে বিবাহ বহির্ভূত সব ধরনের যৌনতা এবং বিবাহ বহির্ভূত নারী পুরুষের সব ধরনের যৌন সম্পর্ক। পারিবারিক বিশুদ্ধতা রক্ষার পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে সমকামিতার মতো জঘন্য অপরাধকে। যেসব পুরুষ পুরুষ হয়েও মেয়েলি আচরণ করে, মেয়েদেরকে নকল করে, আর যেসব মেয়ে মেয়ে হয়েও পুরুষালি আচরণ করে, পুরুষদেরকে নকল করে চলে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে ঘর থেকে বের করে দাও। আজকের পর্বে আমরা যে সকল ঘটনা উল্লেখ করেছি, সে 72 বছর বয়স্কা নিঃসঙ্গ একাকী বৃদ্ধা সুজানের গল্প, অথবা জাপানে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণকারী সেই বৃদ্ধ মানুষদের কথা, কিংবা পারিবারিক জীবন গঠন করতে না পেরে, বৈবাহিক জীবন গঠন করতে না পেরে একজন নারীর আকুতির গল্প, এই ধরনের সমাজ বিচ্ছিন্ন ইন্ডিভিজুয়াল লাইফস্টাইল ইসলামে নিরুৎসাহিত। পরিবার গঠন করা, সামাজিক জীবনযাপন, এটাই ইসলামে উৎসাহিত করা হয়েছে। দলছুট ভেড়াকেই নেকড়ে প্রথমে আক্রমণ করে। তাই আমাদের উচিত ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সাবধান হওয়া, নারীবাদী বয়ানের খপ্পরে পড়ে নিঃসঙ্গ জীবনের ফাঁদে বন্দী হওয়ার আগেই পারিবারিক জীবন গঠন করা, ইসলামী জীবন গঠন করা। মডার্নিজম, সেকুলারিজম, লিবারালিজম, ফেমিনিজম কিংবা ইন্ডিভিজুয়ালিজমের পরিবর্তে আমাদের চাই ইসলাম এবং শুধুই ইসলাম। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।